এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদু আল্লাহা وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে একরকম বলা চলে সব কিছুই বিষাদময় মনে হবে। তো আমরা স্বাস্থ্যের প্রতি সবাই যত্নবান হব এ কথা স্মরণ করিয়ে দিয়ে আজ আমরা হার্টের ভালভ নষ্ট হওয়া সম্পর্কিত একটি জটিল রোগ নিয়ে কয়েকটি পর্বে এ বিষয়ে আলোচনা হবে। গুরুত্বপূর্ণ এ রোগটি নিয়ে কথা বলার জন্য প্রতিটি পর্বে আমাদের সাথে থাকবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার প্রদীপ কুমার কর্মকার। তো শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের সব দেশেই হার্টের ভালভ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি বর্তমানে স্বাস্থ্যগত একটি জটিল ও ভয়াবহ সমস্যা বটে, অত্যন্ত ব্যয়বহুল রোগ। তাই এ রোগে আক্রান্ত রোগীদের দুশ্চিন্তার শেষ থাকে না। তবে এই রোগের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশ ও ভারতে অনেকটা কম খরচে হচ্ছে, এটি অত্যন্ত সুখের খবর। আর এ বিষয়ে বিশিষ্ট হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞের মুখ থেকেই আমরা অনেক আশার কথা শুনব। তো আর দেরি না করে হার্টের ভালভ সমস্যা নিয়ে আলোচনার চতুর্থ পর্বে যেতে চাই। অধ্যাপক ডাক্তার প্রদীপ কুমার কর্মকার, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ রেডিও তেহরানকে এবং স্বাস্থ্য কথা অনুষ্ঠানের আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের প্রোগ্রামে।
অধ্যাপক ডাক্তার প্রদীপ কুমার কর্মকার, হার্টের তো নানা রকম রোগ আছে, এই যেমন ধরুন হার্টে ব্লক হওয়া, চর্বি জমে যাওয়া, এরকম অনেক রোগই আছে। তো আমরা এসব বিষয়ের দিকে যাব না, আমরা সুনির্দিষ্ট করে হার্টের ভালভ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনি এ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক, শুরুতেই আপনি যদি একটু বলেন, হার্টের ভালভ নষ্ট হয়েছে এবং এটি প্রতিস্থাপন করতে হবে, রোগীর ডায়াবেটিস সহ অন্যান্য রোগও আছে, তো সেক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ কিনা বা কতটা ঝুঁকিপূর্ণ?
দেখেন, আপনি যথার্থ বলছেন, যেমন সাহিত্য যে বয়সগুলো ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, তাদের হার্টে ব্লক থাকে, হার্টে স্ক্যান করা থাকে, এদের আগে বাইপাস করা, আগে ভাল চেঞ্জ করা, এই ধরনের রোগীরা আমাদের কাছে আসে। একজনে 2-3 দিন খারাপ হয়, তার মানে আপনি চিন্তা করে দেখেন 97-98% রোগী ভালো হয়ে যায়।
অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার, এরকম ঘটনা কি ঘটেছে আপনার পেশাগত জীবনে? ধরুন একবার হার্টের ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, সেটি আবার নষ্ট হয়েছে এবং আবার প্রতিস্থাপন করা হয়েছে।
আমরা একটা দিন করেছি যার আগে ভাব সেন্সার হয়েছিল এবং 10 বছর পরে ভাবটা নষ্ট হয়ে গিয়েছে। ওই নষ্ট ভাবের মধ্যে আমরা ভাব দিয়েছি, আমরা ইন্টারভিউ করেছি যাদের আগে বাইপাস হয়েছে, বাইপাস হওয়ার পরে ওই ভাব নষ্ট হয়ে গেছে, অনেক সবগুলো কমপ্লিকেটেড জিনিস। কারণ আপনার এই অপশন ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা বলি 10% ঝুঁকি 100 জনের 10 জন যদি তারা বুঝতে পারে, সেক্ষেত্রে আমার এবার হলো 2%।
আপনি ঝুঁকির বিষয়টি বলছিলেন, শতকরা 97-98 জন রোগে ভ্যাল প্রতিস্থাপনে ভালো হয়ে যান, তো এটি তো বিস্ময়কর।
2-3% মানে 100 জনের 2-3 জন খারাপ হয়, তার মানে আপনি চিন্তা করে দেখেন প্রায় 97-98% রোগী ভালো হয়ে যায়, যেখানে এই বছরের মধ্যে 80% রোগী খারাপ হয়ে যাওয়ার কথা। এই চিকিৎসার ফলে আমরা কিন্তু 97-98% এই বয়সে তার যে লাইফ সিকিউরিটি থাকবে তার ওই টাকা কিন্তু নিয়ে যেতে পারছি আমরা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে হার্টের ভালভ সমস্যা নিয়ে বিশিষ্ট হৃদরোগ ও মেডিসিনের ডাক্তার অধ্যাপক প্রদীপ কুমার কর্মকারের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার, মিউজিক বিরতির পর আবার আমরা সাক্ষাৎকারে চলে এলাম। আজকের পর্বের শেষ দিকে আমরা চলে এসেছি। আপনি আজ এ সম্পর্কে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন?
এই জাতীয় বিজ্ঞান হাসপাতালে আমার 3 প্রস্তুত আছে, আমাদের হাসপাতাল প্রস্তুত আছে, আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত ওই জিনিসগুলা টার্গেট করে আমি আগার আমার ধারণ আমাদের এই বাংলাদেশে আমার হিসাবে একটা 50,000 40-50% রোগী তার চাইতে যেতে পারে না তার বিভিন্ন সমস্যার কারণে। যদি আমরা যদি সবার সহযোগিতাকে পাই, সবার আস্থা অর্জন করতে পারি, তাহলে আমাদের বিশাল একটা অংশ যারা দেশের বাইরে চলে যাচ্ছে, আমাদের দেশের বাইরে যে আমাদের ফাইন্যান্সিয়াল বেন হচ্ছে, এই চিকিৎসা যদি কনফিডেন্স নিয়ে আমরা দেশে করতে পারি, আমাদের আমরা যেমন সমাজের এবং বিশ্বের একটা লেভেলে আমরা নিয়ে যেতে পারবো, তার পাশাপাশি আমাদের প্রচুর পরিমাণ বৈশ্বিক মুদ্রা সাশ্রয় হবে বলে আমি মনে করি।
তো আজ আর আমাদের হাতে সময় না থাকায় স্বাস্থ্য কথার আসর থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। অধ্যাপক প্রদীপ কুমার, স্বাস্থ্য কথার আজকের আসরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ রেডিও তেহরানকে।
আর শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আগামী সপ্তাহের আসরে হার্টের ভাল্ব নষ্ট হওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে থাকবেন বলেই আশা করছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে আপনারা জানাবেন, আমরা বিশেষজ্ঞ এই চিকিৎসকের সাথে আলোচনা করব বিষয়টি নিয়ে। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত ব্যায়াম করবেন ও বিশুদ্ধ পানি পান করবেন, একই সাথে পরিমিত পুষ্টিকর খাবার খাবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন এ প্রত্যাশা করে আজ এখানেই স্বাস্থ্য কথার আসর থেকে বিদায় চাইছি।
ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা বলেছি ইন্টারনেটের ভালো ও মন্দ দিক দুটিই রয়েছে। তবে ইন্টারনেটের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু কিশোররা। অনেক অভিভাবকই ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ হয়, এ ধরনের নিয়ন্ত্রণহীনতা দিনে দিনে বাড়ছে। শিক্ষার পরিবর্তে কখনো কখনো তারা কুশিক্ষা গ্রহণ করছে। শিশু কিশোরদের একটি প্রবণতা হল নিজেকে প্রকাশ করা এবং অন্যকে অনুসরণ করা। আত্মপ্রকাশ ও অনুসরণের প্রবণতা তাদেরকে কৌতূহলপ্রিয় করে তোলে। কৌতূহলের বশে তারা অনেক কিছু জানতে চায়, নতুন কিছু শিখতে চায়, আর এই স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষাকে সঠিক পথে পরিচালনা করতে হবে। আর তাহলেই কেবল ছেলেমেয়েরা ভবিষ্যৎ জীবনে, কর্মক্ষেত্রে এবং সমাজে সফল মানুষ হতে পারবে। যাই হোক, আজকের আসরে আমরা ইন্টারনেটের সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
বর্তমানে প্রতিটি সমাজেই ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এর ফলে কেউই আর তা থেকে দূরে থাকতে পারছে না। এ অবস্থায় ইন্টারনেট ব্যবহারে সচেতন না হলে গোটা সমাজই মারাত্মক সংকটের মুখে পড়বে। কোনো কোনো মানুষের মধ্যে ইন্টারনেটের প্রতি আসক্তি এতটাই বেশি যে তাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে। পূর্ব এশিয়ার অনেক দেশে, বিশেষ করে চীনে, ইন্টারনেট এবং ভিডিও গেমসে আসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য বেশ কিছু নিরাময় কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে যাচ্ছে যে বিশ্বের প্রতিটি দেশেই এমন নিরাময় কেন্দ্র গড়ে তুলতে হবে, কারণ ইন্টারনেটে আসক্ত মানুষের সংখ্যা প্রতিটি দেশেই বাড়ছে। বর্তমান বিশ্বের তরুণ সমাজের অনেকেই প্রতিদিন কয়েক ঘন্টা স্মার্টফোন, আইফোন, ট্যাব, ল্যাপটপ অথবা কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে। তারা অনলাইনে অথবা অফলাইনে নানা ধরনের তৎপরতা চালায়। এদের কেউ কেউ ভার্চুয়াল জগৎ বা ইন্টারনেটের প্রতি মারাত্মকভাবে আসক্ত।
মনোবিজ্ঞানীরা এটাকে ডিজিটাল মাদক হিসেবে আখ্যায়িত করে থাকেন। বৈজ্ঞানিকভাবে স্মার্টফোন, আইফোন, ট্যাব, ল্যাপটপ ও কম্পিউটারের মতো ডিজিটাল ডিভাইসের ক্ষতির বিষয়টি প্রমাণিত। শিশু কিশোরদের জন্য এই ক্ষতি আরও বেশি হয়। রাস্তায় কিংবা স্কুলে লক্ষ্য করলে দেখা যায় অনেক শিশুর চোখে সমস্যা। শিশুকালেই চশমা ব্যবহার করতে হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই এর কারণ হচ্ছে ডিজিটাল মাদকাসক্তি। শুধু শিশুরা নয়, বড়দের অনেকেই অফিসে কিংবা বাসায় কোনো কারণ ছাড়াই সচেতন বা অবচেতনভাবে ফেসবুকে থাকছেন। এর পাশাপাশি অনেকে আসক্ত হচ্ছেন পর্নোগ্রাফিতে। এভাবে হয়তো মনের অজান্তেই তারা অনেক সময় নষ্ট করে ফেলছেন।
রাতে ঘুমানোর সময় এ ধরনের একটা ডিভাইস হাতে নিয়ে শুতে গিয়ে অনেকেই নির্দিষ্ট সময়ের অনেক পরে ঘুমান। এ অভ্যাস আস্তে আস্তে ঘুম না আসার কারণে পরিণত হচ্ছে। অধিকাংশ শিশুই মোবাইলে গেম খেলে অথবা কার্টুন দেখে। বর্তমান সময়ে শিশুরা যে ভিডিও গেমস পছন্দ করে তার অধিকাংশেরই উপজীব্য হচ্ছে হিংস্রতা, মারামারি ও যুদ্ধ। এ কারণে এসব বিষয়ে শিশু কিশোরদের উপর মানসিক, শারীরিক ও সামাজিক প্রভাব ফেলে। চিকিৎসকদের ভাষ্যমতে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রতি আসক্তির কারণে একজন ব্যবহারকারী প্রথমেই মাথা ব্যথার মতো সমস্যায় ভুগতে শুরু করেন। শিশু কিশোরদের মধ্যে এই অবস্থা বেশি দেখা যায়। মাথা ব্যথার পর চোখের সমস্যা দেখা দেয় এবং মেরুদণ্ডের সমস্যা হয়। Thank you.
ভার্চুয়াল জগতের নানা গেমস ও কার্টুনের প্রভাবে অনেক শিশুই সহিংসতার দিকে ঝুঁকে পড়ছে। গেমস খেলতে খেলতে শিশু কিশোরদের মধ্যে শুধু জয়ের মানসিকতা গড়ে উঠছে, পরাজয় মেনে নেওয়া বা সইতে পারার মানসিকতা তাদের তৈরি হচ্ছে না। ফলে পরাজয় না সইতে পেরে তারা ব্যাপকভাবে হতাশ হয়ে পড়ে। এর প্রভাব পড়ে জীবনের অন্য সব কিছুর ওপর। এ ধরনের নানা কারণে ইন্টারনেটে আসক্ত শিশু কিশোররা সামাজিকভাবে বিকশিত হয় না। তাদের মধ্যে এ ধারণা গড়ে ওঠে যে ইন্টারনেট ভিত্তিক গ্রুপগুলোই হলো সবচেয়ে আধুনিক চিন্তা চেতনার অধিকারী। নিজে যে গ্রুপের সদস্য, সেই গ্রুপের চিন্তা চেতনার বাইরে অন্য কিছু সে ভাবতে পারে না। এ কারণে এক পর্যায়ে তার দৃষ্টিভঙ্গিও একপেশে হয়ে ওঠে।
ভার্চুয়াল জগতের বাইরে বাস্তব জগৎ তার কাছে তুচ্ছ মনে হয়। এভাবে এক পর্যায়ে সে নিজেকে স্বেচ্ছায় একঘরে করে ফেলে। এ ধরনের প্রবণতার কারণে অধিকাংশ শিশু আত্মকেন্দ্রিক হয়ে বেড়ে উঠছে। ইন্টারনেটের প্রতি আসক্তি শিশুদের সামাজিক দক্ষতাও নষ্ট করছে। শিশু কিশোররা সবসময় ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকার কারণে সেখানে নানা বিনোদন খুঁজতে থাকে, কিন্তু এর পরিণতি হয় ভয়াবহ। মোবাইল ফোন ও ইন্টারনেট ভিত্তিক কথিত শিশু বিনোদনের ভয়াবহ পরিণতির একটি চিত্র পাওয়া গেছে বাংলাদেশের মানুষের জন্য ফাউন্ডেশনের এক জরিপে। এতে দেখা যায় বাংলাদেশের রাজধানী ঢাকায় স্কুলগামী শিশুদের প্রায় 77% পর্নোগ্রাফি দেখে। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ঢাকার 500 স্কুলগামী শিক্ষার্থীর উপর জরিপ চালিয়ে দেখা গেছে ছেলে শিশুরা সবসময় যৌন মনোভাব সম্পন্ন থাকে, যা নারীর জন্য যৌন নির্যাতনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। যৌন মনোভাবের কারণে ওই বয়সের শিশু কিশোরদের অসামাজিক কার্যকলাপের প্রবণতা বাড়ছে। এর ফলে বিয়ে ব্যবস্থার প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ কমছে। অবাধ যৌনাচারের প্রতি ঝোঁক বাড়ছে, যা পারিবারিক ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় মা বাবা, অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে। নিজেদের মধ্যে এ ধরনের আসক্তি থাকলে তা ত্যাগ করে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার দিকে মনোনিবেশ করতে হবে। শিশুদের গল্প শোনাতে হবে, নানা ধরনের খেলা এবং সঙ্গে নিয়ে ঘুরে বেড়ানোর মতো নিরাপদ বিনোদনের ব্যবস্থা করতে হবে। শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ হয় এমন খেলাধুলায় ব্যস্ত রাখার ব্যবস্থা রাখতে হবে। সব মিলিয়ে বাবা মা এবং আত্মীয় স্বজনের পক্ষ থেকে পরিবারের শিশুদেরকে আরও বেশি সময় দিতে হবে। এসবের মাধ্যমে প্রযুক্তি ও অনলাইনের প্রতি আসক্তি অনেকটাই কমানো সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।
তো শ্রোতাবন্ধুরা, ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও সংখ্যা শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি,
কথা হবে আবারও আগামী আসরে।
কোরআনের আলো,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 95-99 পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 95 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين
হে নবী, আহলে কিতাবদের প্রতি আপনি বলুন, এখন এটা প্রমাণিত হলো যে আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তোমরা ইব্রাহিমের সুদৃঢ় ধর্ম গ্রহণ করো। ইব্রাহিম অংশবাদী বা মুশরিক ছিল না।
পূর্ববর্তী আয়াতে বলা হয়েছিল ইহুদিরা নিজেদের পক্ষ থেকে কোনো কোনো খাবারকে হারাম ঘোষণা করে এবং আল্লাহই সেসব খাবার অবৈধ করেছেন বলে দাবি করে। এজন্যে ইসলামের নবী তাদেরকে ঐসব খাবার হারাম হবার ব্যাপারে তাওরাত থেকে প্রমাণ দেখাতে বলেন। আর এই আয়াতে ইহুদিদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, তোমরা যদি ইব্রাহিমের ধর্ম মানার দাবি করে থাকো তাহলে বাস্তবেও ইব্রাহিমের মতো সত্য সন্ধানী এবং সত্যের অনুসারী হও। আর কোরআনের বিধানই হল সত্য, নিজেদের খেয়ালিপনা অথবা পূর্বপুরুষদের প্রথা কিংবা কুসংস্কারের অনুসরণ আল্লাহর সাথে শিরকের সমান।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত সত্যকে খোঁজা এবং সত্যের প্রতি ভালোবাসা ও সমর্থন মহাপুরুষদের সবচেয়ে বড় গুণ। আমাদেরও উচিত মহৎ লোকদের এই আদর্শ অনুসরণ করা। দ্বিতীয়ত, আল্লাহর আইনের পাশাপাশি অন্য কোনো আইন বা প্রথা মেনে চলার অর্থ হল আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা। এবারে সূরা আলে ইমরানের 96 ও 97 নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
মক্কাতেই মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর তৈরি হয়েছিল। ওই ঘর বিশ্ববাসীদের জন্য হেদায়েত ও বরকতের উৎস, আর তাতে অনেক স্পষ্ট নিদর্শন রয়েছে, যেমন মাকামে ইব্রাহিম বা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান, এবং যারাই এ ঘরের মধ্যে আশ্রয় নেয় তারাই নিরাপদ। আল্লাহর উদ্দেশ্যে এ ঘরের হজ সমাপন করা তাদের অবশ্যই কর্তব্য, যারা সেখানে যাবার সামর্থ্য রাখে। এবং যদি কেউ অবিশ্বাস করে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে, তাহলে সে জেনে রাখুক আল্লাহ বিশ্বজগতের কোনো কিছুরই মুখাপেক্ষী নন।
মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের অন্যতম অভিযোগ ছিল হজরত ঈসা আলাইহিসালামের জন্মের প্রায় 1000 বছর আগে হজরত সুলাইমান আলাইহিসালাম বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করার পরও মুসলমানরা কেন কাবাঘরকে তাদের কেবলা হিসেবে স্থির করেছে। তাদের মতে কাবাঘরের বয়স খুব বেশি নয়। পবিত্র কোরআন এর জবাবে বলছে, কাবা ঘরই হচ্ছে প্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য নির্মিত হয়েছে এবং যে কোনো মসজিদ বা উপাসনালয়ের চেয়ে কাবা ঘর বেশি প্রাচীন। বিভিন্ন তথ্য অনুযায়ী প্রথম মানব হজরত আদম আলাইহিসসালামই কাবা ঘরের প্রতিষ্ঠা করেছিলেন এবং সমস্ত নবী এই ঘর জিয়ারত করেছেন। পরবর্তীকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন এবং এই ঘর জিয়ারতের বিশেষ অনুষ্ঠান প্রচলিত হয়। কাবা ঘর আল্লাহর ক্ষমতার অন্যতম নিদর্শন। মুসলমানরা কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে প্রতিদিন পাঁচবার নামাজ পড়া ছাড়াও প্রতিবছর কাবা ঘরে সমবেত হন। যেসব মুসলমানের আর্থিক ও শারীরিক সামর্থ্য রয়েছে তারা জীবনে অন্তত একবার মুসলমানদের এই বার্ষিক হজ সম্মেলনে অংশ নেন। কাবা ঘরের দেয়াল উঁচু করার সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একটা বড় পাথরের উপর দাঁড়াতেন, তাই ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতিবাহী এই পাথরকেও মানুষ পরম শ্রদ্ধার চোখে দেখে এবং এটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত। হজরত মুসা আলাইহিসসালামের জন্মের কয়েকশো বছর আগে কাবা ঘর পুনর্নির্মিত হয়েছিল, কিন্তু পরবর্তী কয়েকশো বছরের বন্যা ও বিভিন্ন পরিবর্তনের পরও ওই পাথরটি অক্ষত থেকে আল্লাহর নিদর্শনে পরিণত হয়েছে। কাবা ঘর জিয়ারতকারীদের জন্য এটি একটি শিক্ষণীয় দিক। অন্যদিকে মক্কা ও কাবা ঘর আল্লাহর পক্ষ থেকে ঘোষিত নিরাপদ স্থান। এখানে জীবন্ত কোনো কিছুর প্রাণ হরণ নিষিদ্ধ, তা লতাপাতা, পাখি, মশা ও মাছি যাই হোক না কেন। এমনকি কোনো অপরাধীও যদি কাবা ঘরে প্রবেশ করে তাহলেও এর প্রতিবাদ করা যাবে না, তবে তার জন্য এমন ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে সে নিজেই কাবা ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত, বর্তমান যুগে জাতিসমূহের প্রতিনিধি সমাবেশের জন্য জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ গঠন করা হয়েছে, কিন্তু আল্লাহ মানব সৃষ্টির সূচনা লগ্নেই মানব জাতির ঘর হিসেবে কাবা ঘর প্রতিষ্ঠা করেছেন। এই ঘর বিভিন্ন জাতির প্রতিনিধিদের মিলনের স্থান এবং ইবাদতের কেন্দ্র। দ্বিতীয়ত, সামর্থ্যের চেয়ে বেশি ধর্মীয় দায়িত্ব পালন করতে কাউকে বাধ্য করা যাবে না, কারণ মহান আল্লাহ আর্থিক ও শারীরিক ক্ষমতা অনুযায়ী ধর্মীয় দায়িত্ব পালন করতে বলেছেন। তৃতীয়ত, আল্লাহর নির্দেশ মেনে চলা আমাদের নিজেদের সকলের জন্যই কল্যাণকর। আল্লাহ আমাদের সৎকাজ বা ইবাদত বন্দেগীর কারণে উপকৃত হন না বলে তিনি সেসবের মুখাপেক্ষী নন, যেমনটি আল্লাহ আমাদের অস্তিত্বের উপর নির্ভরশীল নন। এবারে সূরা আলে ইমরানের 98 ও 99 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَاللَّهُ شَهِيدٌ عَلَى مَا تَعْمَلُونَ قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ مَنْ آمَنَ تَبْغُونَهَا عِوَجًا وَأَنْتُمْ شُهَدَاءُ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
هَيْ نَبِي أَبْنِي بُولُون হে আহলে কিতাব, তোমরা কেন আল্লাহর নিদর্শনগুলোকে বিশ্বাস বা অস্বীকার করছ? অথচ তোমরা যা করছ আল্লাহ তার সাক্ষী। এবং আপনি তাদেরকে বলুন, হে আহলে কিতাব, যারা বিশ্বাস করেছে অর্থাৎ ঈমান এনেছে, তাদেরকে কেন আল্লাহর পথ ও সরল পথ থেকে বিচ্যুত করছ? অথচ তোমরা নিজেরাই জানো যে এটাই সত্যের পথ। জেনে রাখো, তোমরা যা করছ আল্লাহ সে সম্পর্কে অজ্ঞ নন।
ইসলামের প্রাথমিক যুগে আরব দেশে ঐশী ধর্মের অনুসারীদের মধ্যে ইহুদিদের সংখ্যাই ছিল বেশি। ইহুদিরা ইঞ্জিল ও তাওরাত গ্রন্থের সুসংবাদ অনুযায়ী শেষ নবীর আগমনের অপেক্ষায় ছিল, কিন্তু দুঃখজনকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম যখন মদিনা এলেন, তখন অধিকাংশ ইহুদি মহানবী ও পবিত্র কোরআনের ওপর ঈমান আনার পরিবর্তে মুসলমানদের শত্রুদের সঙ্গে সংঘবদ্ধ হয় এবং অন্যদেরকেও ঈমান আনার পথে বাধা দিতে থাকে। ইহুদিরা গোপনে ইসলাম ধর্মকে বিকৃতভাবে প্রচার করত যাতে কেউ ইসলামের প্রতি আকৃষ্ট না হয় এবং মহানবীর ওপর ঈমান না আনে। আল্লাহ এ আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী, আপনি ইহুদিদেরকে বলুন, তোমরা কি জানো যে আল্লাহ তোমাদের গোপন তৎপরতা সম্পর্কে জানেন এবং কখনোই তোমাদের ব্যাপারে অনবহিত বা অচেতন নন? তাই কেন আল্লাহর পথে বাধা সৃষ্টি করছ এবং কেন মুমিনদেরকে সরল পথ থেকে বিচ্যুত করার চেষ্টা চালাচ্ছ?
এই দুই আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত আমরা যদি আল্লাহকে নিজের তৎপরতার সাক্ষী বলে বিশ্বাস করি, তাহলে অনেক খারাপ কাজ থেকেই বিরত থাকতে পারব। আল্লাহ সবকিছু দেখছেন, এ বিশ্বাস মানুষকে অধিকাংশ পাপ থেকে রক্ষা করার শ্রেষ্ঠ উপায়। দ্বিতীয়ত, ইসলাম ধর্মের অধিকাংশ শত্রুই এর সত্যতা এবং নিজেদের বিভ্রান্তি সম্পর্কে অবহিত, কিন্তু তা সত্ত্বেও তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কারণ তারা দুনিয়ার স্বার্থকে অন্য সব কিছুর উপর প্রাধান্য দেয়। সবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমরা যেন পবিত্র কাবাঘর জিয়ারাতের সৌভাগ্য লাভ করতে পারি এবং এই পবিত্র স্থানে উপস্থিত হয়ে আমরা সবাই যেন ইতিহাসের পবিত্র ব্যক্তিদের সাথে আত্মিক সম্পর্ক প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সত্যের পথে অটল থাকতে পারি। আল্লাহর দরবারে এই আরজি রেখে গুটিয়ে নিচ্ছি কোরআনের আলোর আজকের আসর। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। গত আসরে আমরা প্রবাদ প্রবচন ধর্মী গল্প ধারার একটি গল্প শুনিয়েছিলাম আপনাদেরকে, আশা করি ভালোই লেগেছিল। প্রবাদ প্রবচন ধর্মী গল্পগুলো সাধারণত উপদেশমূলক বা শিক্ষণীয় হয়ে থাকে, তবে ঐতিহাসিক সত্য হল কালক্রমে প্রবাদ প্রবচনগুলোর আকার ছোট হয়ে গেছে। এর কারণটা হল প্রয়োজনীয় অংশটুকুই মানুষ মনে রেখেছে, বাকি অংশের প্রয়োজন মনে করেনি। এর বিভিন্ন কারণের কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞগণ। আমরা সে বিষয়ে না গিয়ে বরং গল্পের দিকে নজর দেই। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
আগেকার যুগে তো আজকালের অত্যাধুনিক সুযোগ সুবিধাময় হোটেল কিংবা মুসাফিরখানার ব্যবস্থা ছিল না, কিন্তু বাণিজ্য ছিল, ব্যবসায়ী ছিল, মালামাল নিয়ে তাদের এক শহর থেকে অন্য শহরে দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন ছিল। দূরের পথচারী বা মুসাফিরদের জন্য ছিল সরাইখানার ব্যবস্থা। ব্যবসায়ীরা এসব সরাইখানায় রাতের বেলা বিশ্রাম নিয়ে সকালে আবার রওনা দিতেন গন্তব্যে। এরকম সরাইখানার মধ্যে দুর্গের মতো একটি সরাইখানা ছিল, বেশ নাম করা। দুর্গের মতো বলার কারণ হল দেয়ালগুলো ছিল বেশ উঁচু উঁচু, আর এতে প্রবেশের মূল দরজা ছিল ইস্পাতের তৈরি মজবুত। কোনো চোরের পক্ষেই ওই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার সাধ্য ছিল না। এ কারণে ব্যবসায়ীরা নিশ্চিন্ত মনে এই সরাইখানায় বিশ্রাম নিতেন।
সরাইখানার ভেতর এবং বাইরের পরিবেশ ছিল বেশ জাঁকজমকপূর্ণ। তিন চোর যুক্তি করে সিদ্ধান্ত নিয়েছিল, তারা যে কোনোভাবেই হোক ভেতরে ঢুকবেই। চুরির পাশাপাশি তাদের লক্ষ্য ছিল এই প্রাসাদে যে চোর ঢুকতে পারবে না বলে একরকম রূপকথা ছড়ানো হয়েছে সেটা ভেঙে দেয়া। তিন চোর বহু চিন্তা ভাবনা করে অবশেষে সিদ্ধান্ত নিল মাটির অনেক নিচ দিয়ে একটা টানেল বানাবে, যে টানেল সরাইখানার প্রতিরক্ষা প্রাচীরের নিচে দিয়ে ভেতরে গিয়ে শেষ হবে। প্রয়োজনীয় হাতিয়ার আর যন্ত্রপাতি নিয়ে তারা টানেল খুঁড়তে শুরু করে দিল। অনেক দিন পর তারা টানেলের কাজ শেষ করল সরাইখানার ভেতরের একটি কূপের মাঝখানে এসে। এরপর কোনো এক অন্ধকার রাতে চোরেরা নীরবে নিঃশব্দে টানেলের ভেতর দিয়ে এসে সরাইখানায় ঢুকে পড়ল এবং ব্যবসায়ীদের মালামাল সব চুরি করে টানেলের ভেতর দিয়েই আবার চলে গেল।
সকাল হতে না হতেই সরাইখানায় চুরির খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। খবরটি শুনে গভর্নর দেরি না করে ঘোড়ায় চড়ে সরাইখানায় পৌঁছে গেলেন। তার বিশ্বাসই হচ্ছিল না এত মজবুত দেয়াল পেরিয়ে কিংবা লোহার দরজা ভেঙে চোর ঢুকতে পারে সরাইখানায়। শাসকের পাইক পেয়াদারা ভালো করে পুরো সরাইখানা ঘুরে ফিরে দেখল, কিন্তু কোথাও কোনো নাম নিশানাও দেখল না। না কোনো শীত কাটার চিহ্ন আছে, না আছে কারো পায়ের ছাপ। গভর্নর বললেন, তাহলে নিশ্চয়ই এটা সরাইখানারই কারো কাজ হবে। সরাইখানার ভেতরে হই হট্টগোল শুরু হয়ে গেল। দারোয়ানদেরকে ডেকে এনে লাথি ঘুষি মেরে কথা বের করতে চাইলেন, কিন্তু কিছুতেই তারা বলতে পারল না কে চুরি করেছে। চোরদের সঙ্গে তাদের হাত থাকার বিষয়টিও প্রমাণিত হল না। এই ফাঁকে চোরেরা কিন্তু মালামাল নিরাপদ স্থানে রেখে সরাইখানায় ফিরে এলো কি কাণ্ড ঘটছে তা দেখার জন্য।
বলছিলাম চোরেরা মালামাল নিরাপদ স্থানে সরিয়ে রেখে সরাইখানায় ফিরে এসেছিল কাণ্ড দেখার জন্যে। এসেই তারা দেখল দারোয়ানদের শাস্তি দেয়া হচ্ছে। কষ্টে বেচারারা চিৎকার করতে থাকল। চোরদের সর্দার দারোয়ানদের কষ্ট দেখে মনে মনে বলল, যারা কিছুই করেনি তাদেরকে খামোখা এমন শাস্তি দেয়া আল্লাহর গায়ে সইবে না। এই বলে একটু সামনে এগিয়ে গিয়ে চিৎকার করে বলল, থামো। সাথে সাথে সবার দৃষ্টি পড়ে গেল তার উপর। চোরের সর্দার আরেকটু এগিয়ে গিয়ে বলল, এদের সবাইকে ছেড়ে দাও, তারা নির্দোষ, আমিই চুরি করেছি। গভর্নর তার দিকে তাকিয়ে বলল, তুই চুরি করেছিস কিভাবে? চোরের সর্দার বলল, আমি একটা টানেল তৈরি করেছি যার সংযোগ কূপের সাথে। সবাই কূপের কাছে চলে গেল।
গভর্নর জিজ্ঞেস করলেন, ব্যবসায়ীদের মালামাল কোথায়? যদি সত্যি বলে থাকিস তাহলে বল, চুরি করা মালগুলো কোথায়? চোর বলল, কূপের ভেতরে, যে কেউ গিয়ে দেখে আসতে পারে। কিন্তু কেউ যেতে সাহস করল না। অবশেষে চোরের সর্দারের পরামর্শে তার কোমরেই শক্ত দড়ি বেঁধে দেয়া হলো এবং তাকেই পাঠানো হলো কূপের ভেতর। চোর তো টানেল পর্যন্ত পৌঁছে কোমরের দড়ি খুলে দড়ির মাথায় বড় একটা পাথর বেঁধে টানেল পথে পালিয়ে গেল। তার সঙ্গীরাও আস্তে আস্তে পেছনে যেতে যেতে সরাইখানার সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। গভর্নর সহ সরাইখানার ব্যবসায়ী মুসাফিররা পর্যন্ত অনেক সময় ধরে অপেক্ষা করল, কিন্তু কূপের ভেতর পাড়ি জমানো চোরের কোনোই খবর হল না।
সবাই পরামর্শ করলেন কি করা যায় কি করা যায়। অবশেষে গভর্নরের আদেশে ভয়ে কাঁপতে কাঁপতে একজন সেপাই গেল কূপের ভেতর। সে টানেলের পথটি পেয়ে গেল এবং সেই পথ দিয়ে বের হয়ে সরাইখানার মূল দরজায় এসে চিৎকার করে উঠল। সবাই কূপের কাছেই জটলা পাকাচ্ছিল। চিৎকার শুনে সেপাইকে দেখে সবাই বুঝে গেল চোর সত্যিই বলেছে, সরাইখানার সাথে বাইরে যাওয়া আসার জন্য একটা পথ আছে। গভর্নর তাড়াতাড়ি দারোয়ানদেরকে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন। গভর্নর কী সব ভাবতে ভাবতে আনমনেই কথা বলছিল,
হঠাৎ এক ব্যবসায়ী মুসাফির, যার কিছু মাল চুরি হয়েছিল, চিৎকার করে বলল,
আমি আমার মালামাল ওই সাহসী এবং বিরোচিত চোরকে দান করে দিলাম। আমার মালগুলো তারই, সেগুলো তার জন্য হালাল করে দিলাম। কারণ ওই চোর ছিল খুবই বুদ্ধিমান। এরকম একটা টানেল বানানো যা তা কথা নয়। এত কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এরকম একটা নিরাপদ পথ আবিষ্কার করা চারটিখানি কথা নয়। সবচেয়ে বড় কথা হলো চোরটির সাহস এবং পৌরুষ। সে নিজেকে নিশ্চিত বিপদে ফেলে নিরীহ দারোয়ানদেরকে নির্যাতনের হাত থেকে মুক্তি দিয়েছে। চুরি একটা খারাপ কাজ, সন্দেহ নেই, কিন্তু কেউ যদি খারাপ কাজ করেও বসে, তার চেয়ে উত্তম হল চোরটির মতো সাহসী এবং পৌরুষদীপ্ত হওয়া।
এই ঘটনার পর থেকে কেউ কোনোরকম খারাপ কাজ করার পরও যদি এই চোরের সর্দারের মতো সাহসিকতার পরিচয় দেয়, তার ব্যাপারে ওই চোরের প্রসঙ্গ টেনে বলা হয়, চোর হলেও সাহসী হও। শ্রোতা বন্ধুরা, আজকের আসরে এখানেই গুটিয়ে নিতে হচ্ছে। আগামী আসরে আবারও নতুন কোনো গল্প নিয়ে উপস্থিত হবার ইচ্ছে রইল। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্পণ। শ্রোতাবন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়। সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘুদেরও সমান অধিকার দেওয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এর আগের কয়েক পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানেও আমরা সৌদি আরবে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েকটি পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের উপর জুলুম, নির্যাতন ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু চিত্র তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম, সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মীয় বা মাজহাব বিষয়ক লিখিত কোনো তথ্য প্রমাণ সংরক্ষণের অনুমতি নেই। এ সংক্রান্ত কোনো গ্রন্থ, তথ্য বা লেখা অন্য দেশ থেকে সৌদি আরবে নেয়ার চেষ্টা করা হলে তাদেরকে গ্রেফতার করা হয়।
নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2017 সালে এক প্রতিবেদনে বলেছিল, সৌদি আরবের মোট জনসংখ্যার মাত্র 15% হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়। তারা সৌদি শাসকবর্গের পক্ষ থেকে চরম বৈষম্যের শিকার হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের 62 পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের অনেক মুফতি ও সরকারি কর্মকর্তারা শিয়াসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর পাশাপাশি তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যা কিনা মানুষের ধর্মবিশ্বাসের প্রতি সম্মান দেখানো বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন।
বাস্তবতা হচ্ছে সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের সাথে যে আচরণ করা হচ্ছে তা আন্তর্জাতিক সকল রীতিনীতির লঙ্ঘন। ইসলামের দৃষ্টিতেও সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ মর্যাদা রয়েছে, তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, বিচারের স্বাধীনতা রয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড, বিবাহ ও আবাসনের স্বাধীনতা রয়েছে। কিন্তু সৌদি আরবে শিয়া মুসলমানরা সেদেশের মুসলিম সমাজের অংশ হলেও বহু ক্ষেত্রে তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এর পাশাপাশি সৌদি আরবে অবস্থিত অন্য ধর্মের অনুসারী ও বিদেশি শ্রমিকরাও নানাভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি নিরাপত্তা বাহিনী ইথিওপিয়ার অন্তত 35 খ্রিস্টানকে আটক করেছে, যাদের মধ্যে 29 জনই হচ্ছে নারী। নিজস্ব পদ্ধতিতে নামাজ বা ধর্মচর্চার সময় তাদেরকে আটক করা হয়। তাদেরকে আটক করার পর পুরুষদের উপর নির্যাতন চালানো হয়।
সৌদি আরবের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সেদেশের সরকারের দুর্ব্যবহার শুধু যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তাই নয়, একই সঙ্গে ইসলামের নীতিমালারও লঙ্ঘন। বাস্তবতা হচ্ছে, শীতল যুদ্ধ অবসানের পর বিভিন্ন দেশে অবস্থিত সংখ্যালঘুদের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে তাদের অধিকার এবং সুযোগ সুবিধা দেওয়ার দাবি ওঠে, কিন্তু সেসব দাবির ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ মানুষের আপত্তি থাকায় অভ্যন্তরীণ জাতিগত শত্রুতা ও বিদ্বেষ ক্রমেই বাড়তে থাকে। এর ফলে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে যেসব দেশ সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষায় সোচ্চার, তারা চিন্তিত হয়ে পড়ে। এতে কোনো সন্দেহ নেই যে একটি সমাজ বা রাষ্ট্রে সংখ্যালঘুদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রের বিরাট দায়িত্ব রয়েছে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতিটি দেশে সংখ্যালঘু মানুষদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা সরকারের দায়িত্ব, কিন্তু এক্ষেত্রে সৌদি আরব এসব নীতি নৈতিকতার ধার ধারছে না।
সৌদি আরবে বসবাসকারী সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মীয় ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছে। শুধু যে ধর্মীয় ক্ষেত্রেই তারা বঞ্চনার শিকার হচ্ছে তাই নয়, এমনকি শিয়াদেরকে মুসলমান হিসেবেও স্বীকৃতি দিতে চায় না সৌদি কর্তৃপক্ষ। 1927 সালে সৌদি আরবের শীর্ষ ওয়াহাবি মাওলানারা এক ফতোয়া জারি করে বলেছিলেন, শিয়ারা ধর্ম থেকে বিচ্যুত এবং তারা কাফের, সুতরাং তাদেরকে শাস্তি পেতে হবে। তারা আরও বলেছিলেন, শিয়াদের নিজস্ব মাজহাব অনুযায়ী ধর্ম পালনের কোনো অধিকার নেই, এর অন্যথায় তাদেরকে এদেশ থেকে বের করে দেয়া হবে। বর্তমানের সৌদি শাসক গোষ্ঠী ও ওয়াহাবি মাওলানারা এখনও ওই ফতোয়া অনুসরণ করে চলেন। 1991 সালে সৌদি মুফতি বিন জাবরিন তার এক ফতোয়ায় আবারও শিয়া মুসলমানদেরকে কাফের বলে ফতোয়া দেন। এসব কারণে সৌদি সরকার সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ কিংবা ইমামবাড়া নির্মাণের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।
কেবলমাত্র সাফোয়া এলাকার অধিকাংশ মানুষ শিয়া হওয়ার কারণে সেখানে মাত্র 3-4 ইমামবাড়ার কার্যক্রমের অনুমতি দেওয়া হয়েছে এবং সেখানে নতুন আর কোনো ইমামবাড়া তৈরির অনুমতি নেই। এছাড়া 1990 সালে সৌদি কর্মকর্তারা শিয়াদের ধর্মতত্ত্ব শিক্ষা প্রতিষ্ঠান আল মোবারেজের অনেক আলেমকে গ্রেপ্তার করে। সৌদি সরকার সবচেয়ে বেশি নিপীড়ন চালাচ্ছে পূর্বাঞ্চলীয় এলাকার অধিবাসীদের ওপর। ওই এলাকার জনগোষ্ঠীর মাত্র 15-10% হচ্ছে শিয়া মুসলিম জনগোষ্ঠী। এরাই সরকারের সবচেয়ে বড় টার্গেট এবং দীর্ঘদিন ধরে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি নিরাপত্তা বাহিনী সম্প্রতি শিয়া মুসলিম অধ্যুষিত এলাকার বহু ঘরবাড়ি ধ্বংস করেছে এবং অন্তত 34 তরুণ ও ধর্মীয় নেতাকে ধরে নিয়ে গেছে। বর্তমান করোনা পরিস্থিতিতেও নিরাপত্তা বাহিনী ওই এলাকার জনগণের বিরুদ্ধে সহিংসতা ও দমনপীড়ন চালিয়ে যাচ্ছে।
সৌদি আরবের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সেদেশের শাসকগোষ্ঠীর চিন্তাভাবনা ও রাষ্ট্র পরিচালনার নীতির কোনো সঙ্গতি নেই। সৌদি আরবের রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের অংশগ্রহণেরও কোনো সুযোগ নেই। যেহেতু সেখানে গণতন্ত্র নেই, তাই শাসক বা সরকার নির্বাচনের অধিকারও জনগণের নেই। সম্পদে প্রাচুর্য সৌদি রাজ পরিবারের সদস্যরা অত্যন্ত আরাম আয়েশি জীবনযাপন করলেও সেদেশটির জনগণের একটা বিরাট অংশ দরিদ্র, বেকার এবং বৈষম্যের শিকার। সামাজিক ব্যবধান বাড়তে থাকায় জনমনে সরকার বিরোধী প্রতিবাদ, ক্ষোভ ও সমালোচনা বাড়ছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি নাগরিকদের বিরুদ্ধে শাসকবর্গের জুলুম নির্যাতনের ব্যাপারে একদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নীরব রয়েছে, অন্যদিকে বাকস্বাধীনতা ও মানবাধিকারের দাবিদার বৃহৎ শক্তিগুলোও টু শব্দটিও করছে না। তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরবের সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։